ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে আমির খসরুর রিপোর্ট।
প্রধানমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেকে বিরূপ কথা বলেন, ভয়ভীতি সৃষ্টি করেন।
জহুরুল আলমের প্রতিবেদন রয়েছে।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট পুনরায় বলেছেন, তার দেশ বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন চায়।
আরও রয়েছে ঢাকা থেকেই মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
ঢাকা সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন।
তবে প্রতিদিনের মতন, রোজকার মতন, যথাবিধি প্রথমেই রয়েছে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সম্পর্কে তিনি রুশ প্রেসিডেন্টের কাছে দৃঢ়ভাবে প্রশ্ন রাখবেন। এই হস্তক্ষেপের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত চলছে, যাকে ট্রাম্প অবশ্য ছিদ্রান্বেষণ বলে অভিহিত করেছেন। গতকাল ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে সঙ্গে বৈঠকের পর ব্রিটেনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যে তিনি মনে করেন এ ঘটনা তার দেশের ক্ষতি করছে, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কেরও ক্ষতি করছে। তিনি আশা করেন যে পুতিনের সঙ্গে তার বৈঠক দুদেশের সুসম্পর্কের একটা সুযোগ এনে দেবে। তিনি অবশ্য এরকম আভাসও দেন যে পুতিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করবেন। আসন্ন এই বৈঠকের মাত্র দিন কয়েক আগে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার ১২ জন রুশ নাগরিককে অভিযুক্ত করেন যে তারা নির্বাচনকে খর্ব করার লক্ষ্যে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির তথ্য হ্যাক করে। স্কটল্যান্ড থেকে এক টুইট বার্তায় ট্রাম্প প্রশ্ন তোলেন যে ডিএনসির ওই হ্যাক হয়ে যাওয়া সার্ভারের অবস্থান সম্পর্কে ওবামা প্রশাসন কেন ব্যবস্থা নেয়নি। তিনি কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা এফবিআই এর সততা নিয়েও প্রশ্ন উত্থাপন করেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার শীর্ষ বৈঠকের জন্য আগামীকাল রোববার ডোনাল্ড ট্রাম্প হেলসিঙ্কি যাচ্ছেন। আজ মোগাদিসুতে সোমালিয়ার প্রেসিডেন্ট ভবনের সামনে দুটি হামলায় ৫ জন হামলাকারী সহ অন্তত ৬ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, দ্রুত বেগে আসা একটি গাড়ি পিস গার্ডেন নামে একটি উদ্যানের তল্লাশি চৌকির কাছে বিস্ফোরিত হয় এবং তার পরপরই বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রচণ্ড বন্দুকযুদ্ধ শুরু হয়ে যায়। খবরে বলা হচ্ছে যে নিরাপত্তা বাহিনী বন্দুকধারীদের মোকাবিলা করে এবং ওই তল্লাশি চৌকির হামলা প্রতিহত করে। প্রাথমিক খবরে বলা হয়েছে একজন সরকারি সৈন্য এবং ৫ জন হামলাকারী ওই আক্রমণে নিহত হয়। আরও বেশ কয়েকজন ওই ঘটনায় আহত হয়েছে বলে খবরে জানানো হয়। একজন প্রত্যক্ষদর্শী ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে হতাহতদের বহন করার জন্য সেখানে জরুরি যানবাহনের ব্যবস্থা করা হয়। দ্বিতীয় গাড়ি বোমাটি বিস্ফোরিত হয় পিস গার্ডেন এবং সিল হোটেলের কাছে, যা প্রেসিডেন্ট ভবন থেকে খুব বেশি দূরে নয়। সিল হোটেলে সাধারণত সরকারি কর্মকর্তারা এসে থাকেন। আল শাবাব আজকের এই আক্রমণগুলোর দায় স্বীকার করেছে। আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর ভবনে নির্মাণের কাজ উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন,
পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে উদ্বেগের কিছু নেই, এখন অনেক আধুনিক প্রযুক্তি এসে গেছে, মডার্ন টেকনোলজি এখন ব্যবহার হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা, নিরাপত্তা নিশ্চিত এবং রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে রাশিয়া এবং ভারত বাংলাদেশের জনবল প্রশিক্ষণ দিচ্ছে। তিনি বলেন, পরমাণু শক্তি আমরা শান্তিপূর্ণ কাজে ব্যবহার করব। ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে রাশিয়া সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায়, আর এর ব্যয় ধরা হয়েছে ১২.৬৫ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ১,০০,০০০ কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী সহ রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট পুনরায় বলেছেন, তাঁর দেশ বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন চায়। এ সম্পর্কে ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।
শনিবার ঢাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে এক বৈঠকে এমন কথা বলেছেন বলে বৈঠক শেষে মন্ত্রী নিজেই সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন,
নির্বাচন নিয়ে ফ্রি ফেয়ার ক্রেডিবল পার্টিসিপেটরি ইলেকশন হোক, এটা তাদের তারা চান, আমরা সেরকম ইলেকশনই করতে চাই।
ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত খুলনা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে অনিয়মের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আগামীতে যে তিনটি সিটি কর্পোরেশনের নির্বাচন হতে যাচ্ছে তা তারা অনিয়ম মুক্ত দেখতে চান বলে তাকে জানিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা তা দেখার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন যত সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে চান তাদের বাংলাদেশ সরকার স্বাগত জানাবে বলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, 2018 সালের শেষ নাগাদ বাংলাদেশে একাদশতম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কক্সবাজারের চকরিয়া মাতামুহুরি নদীর পাড়ে বালুচলে ফুটবল খেলার সময় ছজন কিশোর নদীতে গোসল করতে নেমে ডুবে যায় এবং যার মধ্যে মারা গেছে চারজন। এদের মধ্যে 16 বছরের এক কিশোরকে নদী থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারও করা হয়েছে। রিপোর্টটি পাঠিয়েছেন কক্সবাজার থেকে আমাদের সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিল।
কক্সবাজারের চকরিয়া মাতামুহুরি নদীতে ডুবে 5 কিশোর ছাত্রের মৃত্যু হয়েছে। তারা সবাই চকরিয়া গ্রামার স্কুলের শিক্ষার্থী। স্থানীয় সূত্র জানায়, স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষা শেষে শিক্ষার্থীরা আজ শনিবার দুপুরে দল বেঁধে মাতামুহুরি নদীর পাড়ে ফুটবল খেলতে যায়। খেলা শেষে বিকেলে নদীতে গোসল করতে নামে তারা। এ সময় 6 জন ছাত্র নদীতে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক অভিযান চালিয়ে মারুফুল ইসলাম জামিল নামের এক ছাত্রকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় মাতামুহুরি নদী থেকে অন্যদের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতরা হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে দশম শ্রেণীর ছাত্র সাইদ জাওয়াত, জলি ভট্টাচার্যের ছেলে দশম শ্রেণীর ছাত্র তুর্য ভট্টাচার্য, মোহাম্মদ শৌকতের ছেলে দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ ফারহাদ, আনোয়ার হোসেনের 2 সন্তান দশম শ্রেণীর ছাত্র আমিনুল হোসেন ও অষ্টম শ্রেণীর ছাত্র মেহরাব হোসেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, চকরিয়া, কক্সবাজার।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তার কন্যা মরিয়মকে গতকাল গ্রেপ্তার করার পর সেখানকার সর্বসাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে করাচি থেকে জানাচ্ছেন সংবাদ বিশ্লেষক মাসকাওয়াত আহসান।
এই মুহূর্তে নওয়াজ শরিফ এবং তার মেয়ে কারাগারে থাকায় খুব স্বাভাবিকভাবে এটাকে পর্যবেক্ষকরা মনে করছে যে নির্বাচনকে সামনে রেখে মাইনাস নওয়াজ ফর্মুলা কার্যকর হয়েছে, অর্থাৎ 10 দিন পর নির্বাচন। সেইখানে দেখা যাচ্ছে যে মুসলিম লীগ নওয়াজের যে শীর্ষ নেতা নওয়াজ শরিফ, উনি জেলে। সুতরাং স্বাভাবিকভাবেই এটি উনার দলের জন্য খুব একটা দুশ্চিন্তার ব্যাপার। যদিও নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরিফ, উনি অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ, কিন্তু এই যে একটি আইনি চাপের মধ্যে চলে গেল রাজনৈতিক দলটি, এটি নিয়ে দলের সমর্থকদের বেশ চিন্তিত মনে হয়েছে। অন্যদিকে এটি নওয়াজের প্রতি একটি সহানুভূতি বা সেন্টিমেন্টও তৈরি করেছে সাধারণ মানুষের মধ্যে, এমনটাও মনে হচ্ছে কোনো কোনো পর্যবেক্ষণ থেকে।
পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মাসকাওয়াত আহসানের সঙ্গে বিস্তারিত সাক্ষাৎকার শুনবেন আজই বিশ্ব সংবাদের পর। গাজা সীমান্ত বরাবর ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের সংঘাতের সময় 15 বছরের একজন কিশোর শুক্রবার প্রাণ হারায়। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানায় যে ওই সংঘাতে আরও 25 জন আহত হন। মার্চের 30 তারিখে প্রতি সপ্তাহে এ ধরনের সংঘর্ষে এ পর্যন্ত প্রতিবাদকারীদের মধ্যে 136 জন প্রাণ হারিয়েছে। বিক্ষোভকারীরা এমন ঘুড়ি এবং বেলুন ওড়াচ্ছে যাতে সীমান্তের ওপারে ইসরায়েলে আগুন ধরানোর উপকরণও রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, গতকালের ওই বিক্ষোভের জবাবে তারা আজ সকালে গাজা ভূখণ্ডে বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে সেনাবাহিনীর জঙ্গি জেট বিমান গাজার দক্ষিণাঞ্চলের একটি সন্ত্রাসী সুড়ঙ্গকে লক্ষ্য করে আঘাত হানে। তাছাড়া গোটা গাজা ভূখণ্ডের সামরিক স্থাপনার ওপরও তারা আঘাত হেনেছে। তবে এইসব আক্রমণের কারণে কোনো হতাহতের খবর জানা যায়নি। ইসরায়েলি বিমান আক্রমণ চলাকালেও ফিলিস্তিনিরা ইসরায়েলের দিকে প্রায় 17টি রকেট নিক্ষেপ করেছে। ওদিকে ইউরোপীয় ইউনিয়ন দাবি করেছে যে ইসরায়েল যেন তার কারাম সালাম সীমান্ত পারাপার এলাকাটি খুলে দেয়। এই পথেই গাজার জন্য অধিকাংশ মানবিক সাহায্য পাঠানো হয়। ইরানে ভিন্ন মতাবলম্বী একজন নারী যাকে জামিনে সম্প্রতি মুক্তি দেওয়া হয়, তার কৌঁসুলি বলছেন যে গত সপ্তাহ থেকে ওই নারী নিখোঁজ রয়েছেন এবং তাকে হত্যা করা হতে পারে। তেহরান থেকে ভয়েস অফ আমেরিকার ফার্সি বিভাগের সঙ্গে কথা বলেন মোহাম্মদ হোসেন আগাসি। তিনি বলেন, 33 বছর বয়সী মরিয়াম ফারাজি 5 জুলাই তেহরানে তাঁর নিজ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। তিনি বলেন যে তিনি এবং ফারাজির পরিবার খোঁজ নিয়ে জেনেছেন যে মরিয়াম যেখানে যাচ্ছিলেন সেখানে পৌঁছতে পারেননি। তিনি তার কোনো বন্ধু বা আত্মীয়কে ফোনও করেননি এবং এর ফলে তাঁরা সন্দেহ করছেন যে তাকে হত্যা করা হয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। বিশ্ব সংবাদে আপনারা শুনেছেন যে পাকিস্তানের রাজনীতি অঙ্গনের সর্বসাম্প্রতিক পরিস্থিতি নিয়ে, হাল হকিকত নিয়ে আমরা কথা বলেছি টেলিফোনে করাচি নিবাসী সাংবাদিক, ভাষ্যকার, সংবাদ বিশ্লেষক মাসকাওয়াত আহসানের সঙ্গে। মাসকাওয়াত আহসান, আমরা জানি যে পাকিস্তানের রাজনীতি অঙ্গনে নতুন একটা দৃশ্যের অবতারণা হয়েছে যখন কিনা নওয়াজ শরিফ এবং তার কন্যা মরিয়াম নওয়াজ লাহোরে গিয়ে পৌঁছলেন দুবাই হয়ে। লন্ডন থেকে তাদেরকে জেলে পাঠানো হলো, নওয়াজ শরিফকে বি ক্লাস জেলে পাঠানো হলো, মরিয়াম নওয়াজকে পাঠানো হলো মহিলাদের জন্য নির্ধারিত কারাগারে। তো এখন এখান থেকে পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে বলে আপনি মনে করছেন?
এই মুহূর্তে নওয়াজ শরিফ এবং তার মেয়ে কারাগারে থাকায় খুব স্বাভাবিকভাবেই এটাকে পর্যবেক্ষকরা মনে করছে যে নির্বাচনকে সামনে রেখে মাইনাস নওয়াজ ফর্মুলা কার্যকর হয়েছে। অর্থাৎ এখন যে নির্বাচনী দৌড় হতে যাচ্ছে 10 দিন পর নির্বাচন, সেইখানে দেখা যাচ্ছে যে মুসলিম লীগ নওয়াজের যে শীর্ষ নেতা বা প্রধান নেতা নওয়াজ শরিফ, উনি জেলে। সুতরাং স্বাভাবিকভাবেই এটি উনার দলের জন্য খুব একটা দুশ্চিন্তার ব্যাপার। যদিও নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরিফ, উনি অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ, কিন্তু এই যে একটি আইনি চাপের মধ্যে চলে গেল রাজনৈতিক দলটি, এটি নিয়ে দলের সমর্থকদের বেশ চিন্তিত মনে হয়েছে। অন্যদিকে এটি নওয়াজের প্রতি একটি সহানুভূতি বা সেন্টিমেন্টও তৈরি করেছে সাধারণ মানুষের মধ্যে মনে হচ্ছে কোনো কোনো পর্যবেক্ষণ থেকে।
জি, আপনি এই যে শেষের দিকে যেটা বললেন, রাজনীতি অঙ্গনের বিশ্লেষকদের অনেকেই মনে করেন সাধারণভাবে রাজনীতিবিদরা যখন কারাগারে যান তখন তাদের প্রতি জনগণের সহানুভূতি বেড়ে যায় এবং তাদের জনপ্রিয়তা আরও দ্বিগুণ হয়, তিনগুণ হয়ে যায়। তো এবং নওয়াজ শরিফ এবং তার দল মুসলিম লীগ নুন এবং তার কন্যা মরিয়াম নওয়াজের এই বর্তমান পরিস্থিতিতে দলটি আরও বেশি জনপ্রিয় হচ্ছে এবং জনসমর্থন দলটির প্রতি অনেক বেড়ে গিয়েছে এবং এতে নির্বাচনে তাদের অনেক সুবিধা হবে বলে অনেকে মনে করছেন, যেমন কিনা আপনিও বললেন। এ সম্পর্কে আরো একটু বিস্তারিত বিশ্লেষণ দেবেন?
এখন এই যে নির্বাচন হতে যাচ্ছে এটাকে সামনে রেখে কিন্তু সবসময় সাধারণ মানুষ যেটা লক্ষ্য করেছে যে পিটিআই নেতা ইমরান খান একটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন এবং এই মুহূর্তে চাপের মধ্যে যেমন মুসলিম লীগ নওয়াজ রয়েছে তেমনি চাপের মধ্যে রয়েছে পাকিস্তান পিপলস পার্টি। এই দুটো পুরনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এস্টাবলিশমেন্ট বা সেনাবাহিনীর একটি চাপ রয়েছে, এটাও কিন্তু ওপেন সিক্রেট, যেহেতু তারা নানা রকম ভয়ভীতি প্রদর্শনের মুখোমুখি হয়েছে। আবার এই যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে পাকিস্তানে, দেখা যাচ্ছে যে সাম্প্রতিকতম ইতিহাসে এটি দ্বিতীয় শীর্ষ সন্ত্রাসী হামলা, যেখানে 150-এরও বেশি মানুষ মারা গেছে। এর আগের হামলাটি পেশোয়ারের একটি স্কুলে হয়েছিল। কাজে একে ঘিরে সাধারণ মানুষ আরো বেশি ভীতির মধ্যে পড়ে গেছে যে এটা কি ধরনের একটা অবস্থা, এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে। আগের তো পরিস্থিতি স্বাভাবিকই ছিল, হঠাৎ নির্বাচনকে সামনে রেখে কেন রাজনৈতিক নেতাদের উপরে হামলা হচ্ছে। বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যে আওয়ামী ন্যাশনালিস্ট পার্টির মতো একটা যে পুরনো রাজনৈতিক দল বা বালুচিস্তান আওয়ামী পার্টি, একটি পুরনো রাজনৈতিক দল, পরীক্ষিত রাজনৈতিক দল, জনগণের পছন্দের দল, এগুলো এদের নেতারা আক্রান্ত হয়েছেন এবং এ ব্যাপারে নিরাপত্তা রক্ষীদের সেরকম কোনো সক্রিয়তা চোখে পড়েনি, কারণ এরা কিন্তু হুমকি পাচ্ছিলেন এর আগে অনবরত, সেটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এবং সবাই একটা জিনিসই ভাবছে যে আসলে নির্বাচন হবে নাকি এটিকে ভণ্ডুল করে দেওয়ার কোনো অশুভ পায়তারা রয়েছে।
আপনি এই যে রাজনীতির বাইরের শক্তির সংশ্লিষ্টতার কথা বললেন, আমরা অতীতেও দেখেছি নওয়াজ শরীফের সঙ্গে বাইরের শক্তির একটা বৈরী সম্পর্ক বা বলা ভালো অবন্ধু সুলভ একটা সম্পর্ক আগেও ছিল, এখনও আছে, এবং নওয়াজ শরীফকে এর আগেও একাধিকবার দেশের বাইরে দীর্ঘদিন কাটাতে হয়েছে। তো তারা কতখানি তৎপর সক্রিয় রয়েছে এই মুহূর্তে?
তাদের সক্রিয়তাকে কিন্তু আসলে যেটা হয় যে সেইভাবে প্রমাণ করা সম্ভব হয় না, কিন্তু যখন দেখা গেল যে বিচার বিভাগ রীতিমতো উঠে পড়ে লাগলো যে নির্বাচনের আগে কিভাবে নওয়াজকে মাইনাস করা যায়, বা এখন কিন্তু জারদারির বিরুদ্ধেও মামলা চালিয়ে নেওয়ার চেষ্টা চলছে, মানে তাকেও মাইনাস করা যায় কিনা, এই যে দুটো মাইনাস করা এবং ইমরান খানকেই একমাত্র প্রার্থী হিসেবে সামনে রাখার একটা চেষ্টা, এই চেষ্টাটির সঙ্গে ওই বাইরের শক্তি বা সেনা সমর্থন সম্পৃক্ত রয়েছে এরকম অভিযোগ কিন্তু নওয়াজের দল যেমন করেন, নাগরিক সমাজও তেমন করে। সেদিক থেকে দেখতে গেলে পাকিস্তানের রাজনীতিতে যেহেতু সরাসরি সেনাবাহিনীর সম্পৃক্ততার সুযোগ আর নেই, তারা তাদের পছন্দের প্রার্থী ইমরানকে জয়ী দেখতে চাইছে কিনা এ নিয়ে বেশ আলাপ আলোচনা রয়েছে। কাজেই তারা সাধারণ মানুষের কাছ থেকে যে অভিমত পাওয়া যায় যে এবার ইমরান খানকে একটু ভোট দিয়ে দেখা যাক না কেন, যদি সৎ নেতা পাওয়া যায়, এই সৎ নেতা পাওয়ার যে আকাঙ্ক্ষা এটা তো প্রত্যেকটা দেশেই থাকে, কিন্তু এ হচ্ছে শহরাঞ্চলের ব্যাপার, কিন্তু গ্রামাঞ্চলে এই নওয়াজ শরীফের রাজনৈতিক দলের দৃঢ় ভিত্তি রয়েছে, বিশেষ করে পাঞ্জাবে।
ইমরান খানের জনপ্রিয়তার বিপরীতে পিপলস পার্টি বিলাওয়ালকে আর মুসলিম লীগ নুন মরিয়াম নওয়াজকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে কোনো কোনো মহলের এরকম ধারণা, আপনার এ ব্যাপারে?
বিলাওয়াল ভুট্টো কিন্তু নিজেও তার রাজনৈতিক যোগ্যতায় দেখা গেছে যে একটা জনসমর্থন লাভ করেছে, বা নতুন প্রজন্ম বলে নতুন প্রজন্মের সঙ্গে যোগাযোগ তৈরির একটি জায়গা দেখা গেছে। অন্যদিকে মরিয়াম কারাগারে চলে গেলেও শাহবাজ শরীফ যে রয়ে গেছেন নওয়াজ শরীফের ভাই, উনি কিন্তু পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে পাঞ্জাবে যে উন্নয়ন কাজ করেছেন তাতে জনমানুষের মধ্যে জনপ্রিয়, ফলে এরা ভালো রাজনৈতিক হিসেবে এই নির্বাচনী প্রচারণায় চালিয়ে যেতে পারতেন জারদারি এবং নওয়াজের অনুপস্থিতিতে। কিন্তু এই যে সন্ত্রাসী হামলাগুলো, এর ফলে দেখা যাচ্ছে যে বিলাওয়াল কিন্তু কেপিকেতে, খাইবার পাখতুনখোয়াতে তার নির্বাচনী প্রচারণা চালাতে পারেননি, এতে করে ইমরান খান বেশি সুযোগ পাচ্ছেন আর অন্যরা নির্বাচনী এলাকাতেই যেতে পারছেন না, এরকম যদি অবস্থা তৈরি হয় তাহলে তা খুব দুর্ভাগ্যজনক হবে।
লেভেল প্লেয়িং ফিল্ড সবার জন্য সমানভাবে প্রযোজ্য হোক এই প্রত্যাশা রেখে মাসকাত হাসান আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
আমরা পরবর্তী রিপোর্টে যাওয়ার আগে বিশ্বকাপ ফুটবলের সর্বসাম্প্রতিক ফলাফল জানিয়ে দিচ্ছি। আজ শনিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের 4 মিনিটের মাথায় বেলজিয়ামের থমাস মুনিয়ার এবং 82 মিনিটে এডেন হ্যাজার্ড গোল করে ইংল্যান্ডকে 2-1 গোলে পরাজিত করে বিশ্বকাপ ফুটবল 2018-র তৃতীয় স্থান নিশ্চিত করেছে বেলজিয়াম। ইতিমধ্যে আগামীকাল রবিবার মস্কোয় অনুষ্ঠিত হতে চলেছে ক্রোয়েশিয়া ও ফ্রান্সের মধ্যে এবারকার বিশ্বকাপ ফুটবলের খেলা। তো যেমনটি কিনা বললাম যে ইতিমধ্যে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবল 2018-র তৃতীয় স্থান নিশ্চিত করেছে বেলজিয়াম। আর এখন ভিন্ন প্রসঙ্গ, বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনি পরামর্শক ব্রিটিশ আইনজীবী লর্ড আলেকজান্ডার কার্লাইলকে ভারতে প্রবেশ করতে না দিয়ে দিল্লির বিমানবন্দর থেকে লন্ডনে ফেরত পাঠানোর সমালোচনা করেছেন কার্লাইল খোদ। দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে খালেদার দণ্ড নিয়ে তাঁর সংবাদ সম্মেলন করবার কথা ছিল, বিষয়টি নিয়ে বিশ্লেষণ করেছেন ভারতের দি হিন্দু পত্রিকার সাবেক কলকাতা ব্যুরো প্রধান প্রবীণ সাংবাদিক বরুণ দাশগুপ্ত। বরুণ দাশগুপ্তর সঙ্গে টেলিফোনে কথা বলেন সেলিম হোসেন।
বরুণ দাশগুপ্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অধিবেশনে। ইতিমধ্যেই জানেন বিভিন্ন পত্রপত্রিকা, খবরের কাগজ, গণমাধ্যমে খবর বেরিয়েছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্রিটিশ আইনি পরামর্শক লর্ড আলেকজান্ডার কার্লাইলকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি, তার ভিসা সঠিক নয়, এরকম অভিযোগ করা হয়েছে, বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হয়েছে। তো এই বিষয়টিতে লর্ড কার্লাইল নিজেই ক্ষুব্ধ হয়েছেন, সমালোচনা করেছেন, অভিযোগ করেছেন। আপনি একজন সাংবাদিক হিসেবে কি মন্তব্য করবেন?
আমি দেখুন, আমাদের সঙ্গে খালেদা জিয়া তো এখন বিরোধী নেত্রী, শেখ হাসিনা সরকারের সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক, সেটা আমরা রাখতেও চাই, কিন্তু বিরোধী নেত্রীর কোনো আইনি মুখপাত্র যদি ভারতবর্ষে এসে কোনো সাংবাদিক সম্মেলন করে বা কোনো বিবৃতি মারফত তাদের কথাটা বলতে চাইতেন, তো সেটাকে বলতে না দেওয়ার বা বন্ধ করে দেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি। কারণ যে কথাটা লর্ড কার্লাইল এখানে বলতেন, বলতে পারলেন না, তো ওখানে গিয়ে বলবেন, একই কথা লোকে জানবে, এখানে বললেও জানতো, ওখানে বললেও জানবে। তো আচ্ছা, আমাদের তো এমনি বাক স্বাধীনতার ব্যাপারে আমাদের দেশে কোনো নিষেধাজ্ঞা নেই, ফ্রিডম অফ স্পিচটা আছে, যদি ওকে এখানে ওর বক্তব্য বলতে দিলে আমাদের খুব একটা ক্ষতি হতো বলে আমি তো অন্তত ব্যক্তিগতভাবে মনে করি।
সম্প্রতি তিনি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে এটার সমালোচনা করেছেন, ইন্ডিয়ান সরকারের সমালোচনা করে বলেছেন যে এটা মানে এক ধরনের চাপ দেয়া। ট্রিবিউনে রিপোর্ট হয়েছে, তারপরে আল জাজিরায় সাক্ষাৎকারে বলেছেন,
তিনি তো বলে কই আসছেন যে তিনি বেগম খালেদার প্রতিনিধি, আইনি প্রতিনিধি, কাজে আমাদের সেই পরিচয়টুকুই মাথার মধ্যে রাখাটা ভালো, অন্য জিনিস না গিয়ে, তো সেই হিসেবে উনি এসেছিলেন। আর আমাদের দেশে তো এর অতীতে উদাহরণ আছে, মাইকেল ফুট বলে একজন বিশিষ্ট ব্রিটিশ আইনজীবী আমাদের দেশে এসেছেন, একাধিকবার মামলা লড়তে লড়েওছেন, আমরা তো কোনো বাধা দিইনি, আর এক্ষেত্রে এই বাধা দেওয়াটার কোনো প্রয়োজন ছিল বলে আমি অন্তত মনে করিনি, এটা আমার ব্যক্তিগত অভিযোগ।
তো অনেক ধন্যবাদ বরুণ দাশগুপ্ত, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ।
করাচি থেকে কলকাতা, কলকাতা থেকে আবার ঢাকায়। ঢাকায় সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। শনিবার সকালে বৈঠক শেষে রাজনাথ সিং এক টুইট বার্তায় ওই মন্তব্য করেন। টুইট বার্তার বাইরে কিন্তু রাজনাথ সিং কোনো মন্তব্য করেননি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফে অতিরিক্ত প্রেস সেক্রেটারি নজরুল ইসলাম জানান, বৈঠকে শেখ হাসিনা বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে কোনো সমস্যার সমাধান সংলাপের মাধ্যমে করতেই বিশ্বাসী বাংলাদেশ। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী তার রিপোর্টে।
ঢাকা সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। শনিবার সকালে বৈঠক শেষে রাজনাথ এক টুইট বার্তায় এই মন্তব্য করেন। বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাস, সংস্কৃতি, ভাষা এবং অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধে একই সূত্রে গাঁথা। টুইট বার্তার বাইরে রাজনাথ কোনো মন্তব্য করেননি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফে অতিরিক্ত প্রেস সেক্রেটারি নজরুল ইসলাম জানান, বৈঠকে শেখ হাসিনা বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে কোনো সমস্যার সমাধান সংলাপের মাধ্যমে করতে বিশ্বাসী বাংলাদেশ। বৈঠকে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই নীতির আলোকে বাংলাদেশ তার ভূখণ্ডের কোনো অংশ অন্য কোনো দেশের উপর সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য ব্যবহার হতে দেবে না। ভারতীয় মন্ত্রী বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করেন। বৈঠকে গত এক বছরে মিয়ানমারের রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত নাগরিকদের নিয়ে আলোচনা হয়। এ সময় ভারতের পক্ষ থেকে বলা হয়, বাস্তুচ্যুত বাসিন্দাদের স্থায়ীভাবে ফিরে যাওয়ার জন্য সাহায্য করতে দেশটি প্রস্তুত রয়েছে। দুপুরে ভারতীয় মন্ত্রী যমুনা ফিউচার পার্কে নতুন সমন্বিত ও অত্যাধুনিক ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করেন। 18,500 বর্গফুটের এই ভিসা আবেদন কেন্দ্রে রয়েছে কম্পিউটার নিয়ন্ত্রিত টোকেন, ভেন্ডিং মেশিন, আরামদায়ক বসার স্থান, খাবার দোকান ও 48টি কম্পিউটার। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ঢাকা ব্রাঞ্চের আইটি সেকশনের প্রধান জুমা দত্ত বলেন,
কারেন্টলি মতিঝিল আর উত্তরা এখান থেকে ফাংশন করবে, অ্যান্ড সাবসিকোয়েন্টলি এক মাসের মধ্যে আমরা আরও দুটো সেন্টারকেও এখান থেকে অপারেশন করব।
এ সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ দুদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে রাজনাথ সিং ও আসাদুজ্জামান খান কামাল রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বাংলাদেশ ভারত মৈত্রী ভবন উদ্বোধন করেন। নতুন উদ্বোধনকৃত এই ভবনে রয়েছে আধুনিক ফরেন্সিক ল্যাবরেটরি, ছদ্ম অপরাধ দৃশ্য, নকল থানা, কম্পিউটার ল্যাব সহ আইটি সেন্টার। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আবার একবার বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ, আমরা একটু আগেও জানিয়েছি, আপনারাও সবাই নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে বিশ্বকাপ 2018-র তৃতীয় স্থান নির্ধারণী খেলায় জিতে গেছে বেলজিয়াম, 2-0 গোলে তারা হারিয়েছে ইংল্যান্ডকে, এবং আগামীকাল মস্কোয় অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় এবং প্রথম স্থান নির্ধারণী, অর্থাৎ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা। তো এখন এই ফাইনাল খেলা যখন হতে চলেছে, তখনই একটু ভিন্নতর প্রসঙ্গে আমরা আমাদের শ্রোতাদেরকে নিয়ে যাচ্ছি। বিশ্বের অন্যান্য দেশ থেকে যারা রাশিয়াতে খেলা দেখতে গিয়েছেন, তারা এখন রাশিয়ায় দেশীয় খাবার উপভোগ করছেন। খাসির মাংসের স্যুপ, বাছুরের জিউভা কাভিয়ার বা মাছের ডিম, খেলা দেখার সঙ্গে এইসব উপাদেয় খাবারগুলো খাচ্ছেন ফুটবল প্রেমিকেরা। এবং এরই ওপর রিপোর্ট করেছেন মারিয়ামা দিয়ালো, তারই বঙ্গানুবাদ আপনাদের শোনাচ্ছেন সঞ্জনা ফিরোজ, সঙ্গে রয়েছেন সেলিম হোসেন।
বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হওয়ার আগেই অনেকেই হয়তো জানতেনই না রাশিয়ার দেশীয় খাবার কি। বিট দিয়ে তৈরি স্যুপ, বর্ষ্ট, লবণাক্ত হেরিং মাছ, মেয়োনিজ দিয়ে ডিম, ডাম্পলিং, আলুর সালাদ, এই সব খাবারের মাধ্যমে রাশিয়ার সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে অতিথিরা। ইংল্যান্ডের সমর্থক ডেভিড গ্রেগরি যা বললেন,
আমরা রাশিয়ার কিছু দেশীয় খাবার খেয়েছি, যেমন পোড়ানো মাংস, শিমের স্যুপ এবং ভাপে সিদ্ধ করা খাসির মাংস।
ইংল্যান্ডের সমর্থক সাইমন জেমস যা বললেন,
আমি খেয়েছি মুরগির পাখনা, সেদ্ধ শিম এবং সেদ্ধ মাংস। খুব ভালো খাবার, ভালো সংস্কৃতি।
এদের সাথে থাকা অন্যান্য বন্ধুরা রাশিয়ার খাবারের সম্পর্কে, টিমোথি ব্যাংকস যা বললেন,
আমার ঠিক মনে নেই আমি কি খেয়েছি, মনে হয় খাসির মাংসের স্যুপ এবং সবজি, তবে খেতে খুব মজা ছিল।
এই খাবারের মেলাতে একজন অতিথি বললেন, বেশ কিছু খাবার দেখে তার নিজের দেশের কথা মনে হয়েছে। ব্রাজিলের সমর্থক আন্দ্রে যা বললেন,
Eu provei um prato de carne.
I tried a dish of meat with potatoes, carrots and onions.
আমি একটি খাবার খেয়েছি যা রান্না করা হয়েছিল মাংস, আলু, গাজর এবং পেঁয়াজ দিয়ে। এ ধরনের খাবার আমরা ব্রাজিলে রান্না করে থাকি এবং এটি কাজানের ঐতিহ্য। আমার মনে হচ্ছিল আমি ব্রাজিলেই আছি।
এই টেবিলে বসে থাকা ব্রাজিলের নাগরিকদের মাঝে অনেক আনন্দ। তারা এই প্রথম তাদের দেশীয় খাবারের বাইরে রাশিয়ার দেশীয় খাবার খেলো। সাও পাওলোর মার্সেলো বলছিল, তার দলের সবাই এই প্রথম একটি খাবার খেয়েছে যা পনির এবং রুটি দিয়ে তৈরি। নাম হচ্ছে জর্জিয়ান খাঁচাপুরি। ব্রাজিলের সমর্থক মার্সেলো যা বললেন,
এই খাবারটি ছিল পাস্তার মতো, একটি ডিম আর হালকা পনির ছিল, খুব সুস্বাদু ছিল। আমি অর্ডার দিয়েছি একটার পর একটা, অনেক মজা করে খেয়েছি।
বিয়ারের অনেক চাহিদা ছিল। এই পাবের ম্যানেজার তার ক্রেতাদের রাশিয়ার ঐতিহ্য চা যেই পাত্রে দেয়া হয় সেই পাত্রে বিয়ার পরিবেশন করেছেন। পাবের ম্যানেজার ড্যান অ্যালেক্সিভ যা বললেন,
আমাদের একটি বিয়ার সামোভার আছে, কিন্তু ঠান্ডা বিয়ার পান করবার জন্য ভেতরে আমরা বরফ দেই।
বিশ্বকাপ খেলা শেষের দিকে অতিথিদের সমর্থিত দল আগামী খেলাতে অংশ না নিলেও নতুন খাবারের স্বাদ নিয়ে তারা ফিরে যাচ্ছে রাশিয়া থেকে, সঙ্গে নিয়ে যাচ্ছে বিখ্যাত রাশিয়ার ভডকা।
শুনবেন সম্পাদকীয়, এখন এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি আফগান সরকারের একতরফা যুদ্ধবিরতি বন্ধের কথা ঘোষণা করেছেন। এই যুদ্ধবিরতি আরও 10 দিন বৃদ্ধির যে ঐতিহাসিক প্রস্তাব মিস্টার গনি দিয়েছিলেন, তা সত্ত্বেও তালিবান গোষ্ঠী ঈদ উৎসব পরবর্তী তাদের তরফ থেকে যুদ্ধবিরতি সম্প্রসারণে সম্মত হয়নি। এত সত্ত্বেও প্রেসিডেন্ট গনি তালিবান নেতা মৌলভি হাইবাতুল্লাহ আখুনজাদার সঙ্গে যে স্থানে তিনি চান বসার প্রস্তাব করেন, তার লক্ষ্য ছিল আলোচনায় সম্পৃক্ত হয়ে সেই শান্তির অন্বেষণ করা। আফগান জনগণ পবিত্র ঈদের ছুটিতে ক্ষণিকের জন্য হলেও পরম আনন্দের সঙ্গে সেই শান্তি উপভোগ করেছেন। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ল্যান্স বাঞ্চ বলেন, যুদ্ধবিরতির সময় কোয়ালিশন বাহিনী তালিবানদের বিরুদ্ধে কোনো হামলা চালায়নি। আফগান বিমানবাহিনী আত্মরক্ষামূলক কয়েক ডজন অভিযান চালিয়েছিল যখন তালিবান জঙ্গিরা আফগান সরকারি সেনাদের বিরুদ্ধে আক্রমণাত্মক হামলা চালায়। আফগান বিমানবাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ এবং সহায়তাদানকারী হিসেবে অংশত দায়িত্বে নিয়োজিত জেনারেল বাঞ্চ তালিবানদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানের প্রশংসা করেন। তাদেরকে এই লড়াইয়ে বিজয়ীর বেশে দেখতে পেয়ে সম্মানিত বোধ করার কথা। প্রতিদিনই তারা আকাশপথে অথবা যুদ্ধক্ষেত্রে আরও উন্নত এবং দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে তারা স্বদেশভূমি তথা সারা বিশ্বের সুখ সমৃদ্ধির জন্য লড়ে যাচ্ছেন। জেনারেল বাঞ্চ বলেন, শীতকাল থেকে বসন্তকালীন সময় জোট বাহিনীর বিমান অভিযান নেওয়া হয়েছিল সেই লক্ষ্যে যে তাতে তালেবানদের উপর সংহতির প্রয়াস চালানো এবং তাদের মধ্যে সেই উপলব্ধি জাগ্রত করা যে শান্তি আলোচনার পথই তাদের জন্য সর্বোত্তম পন্থা। তিনি বলেন, কূটনৈতিক এবং সামাজিক চাপ বৃদ্ধির মাধ্যমে কোয়ালিশন জোটের সামরিক চাপ সারা দেশ জুড়ে প্রতিভাত হচ্ছে জনগণের শান্তি অন্বেষার মাধ্যমে। আমেরিকার সেই কূটনৈতিক চাপের অভিযানে নেতৃত্ব দিচ্ছেন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস, যিনি সম্প্রতি কাবুল সফরে গিয়ে আফগান পরিচালিত শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সহায়তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। মিস ওয়েলস পুনর্ব্যক্ত করেন যে যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় সহায়তা, সুবিধা প্রদান এবং অংশগ্রহণে রাজি থাকবে। জেনারেল বাঞ্চ জানান, এই যুদ্ধ তালিবানদের অনুকূলে যায়নি। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের দক্ষিণ এশিয়ার রণনীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে বর্ধিত কর্তৃত্ব প্রদানের আগে তারা ভেবেছিল ইচ্ছাশক্তি হ্রাস পাওয়ায় যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রস্থানের অপেক্ষা তারা করবে, তবে তার বিপরীতটি ঘটেছে। আফগান জনগণ দেখিয়েছেন তাদের দৃঢ় প্রত্যয়, আর সেই প্রত্যয় এই মহান দেশটির শান্তি ও স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে নেয়া।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। বাংলাদেশের সুপরিচিত টিভি ব্যক্তিত্ব, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান আবদুল্লাহ আবু সাঈদ সম্প্রতি যুক্তরাষ্ট্র এসেছিলেন। আমাদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেছেন জন্মভূমির প্রতি প্রবাসীদের দায়িত্ব এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। আমাদের পক্ষ থেকে তার সঙ্গে কথা বলেন আহসানুল হক।
আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি আপনাদের সবার পরিচিত। তিনি একজন শিক্ষক, সাহিত্যিক, টেলিভিশন ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের কর্ণধার প্রধান। আমি কথা বলছি আবদুল্লাহ আবু সাঈদের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আমেরিকা আপনার কাছে কি মনে হয়, অন্য অনেক দেশ গেছেন আপনি, আমেরিকার কি কোনো বিশেষত্ব আপনার চোখে পড়ে?
না, আমেরিকার যেটা বিশেষত্ব যেটা মনে হয়েছে আমার সবসময়, যে বিশালতা। কেমন আমেরিকা আজকে যা, আমেরিকা কিন্তু চিরদিন তা ছিল না। 19th century আমেরিকা অসম্ভব পড়াশোনামুখী একটা ইন্টেলেকচুয়াল দেশ ছিল। এখন সেই ইন্টেলেক্ট ইউনিভার্সিটিগুলোর মধ্যে ঢুকে পড়েছে। আগে কমিউনিটিগুলো ছিল এর ভিত্তি। যা হোক, এখানে অনেক বড় মানুষ জন্মেছেন, অনেক অসাধারণ ঘটনা ঘটেছে, বিপ্লব ঘটেছে, এক ধরনের অর্থনৈতিক বিপ্লব, সাংস্কৃতিক বিপ্লব, অনেক কিছু হয়েছে এখানে, বিজ্ঞানের বিপ্লব, শিল্পের বিপ্লব। দেশ অল্পদিনের, কিন্তু এটাকে ঠিক অল্পদিন বলা উচিত না, কারণ আমেরিকা মূলত ইউরোপ, তারপরে অন্যান্য কিছু এশিয়ার সঙ্গে জড়ো হয়েছে। সুতরাং ইউরোপকে যদি আমরা 2000 বছর বা 3000 বছরের সভ্যতা বলি, আমেরিকাকেও আমি 3000 বছরের সভ্যতা বলতে চাই, কারণ তাদের হাতেই আমেরিকার প্রতিষ্ঠা। এই ভালো লাগে, আসলে বড় বড় দালান দেখি, বড় বড় অরণ্য দেখি, নদী দেখি, মাঠ দেখি, পাহাড় দেখি, আমার কাছে খুবই রিফ্রেশিং, খুবই খুবই ভালো লাগে।
স্যার, আপনি আমেরিকায় আসেন, আমেরিকায় এখন একটা বড় সংখ্যক বাংলা ভাষাভাষী মানুষের বসবাস। আপনি বিভিন্ন জায়গায় একটি কথা বলেছেন যে শিক্ষিত বাংলাদেশি যারা, তারা দেশের জন্য কতটা করছে এবং তাদের কতটা করা উচিত, এই প্রসঙ্গে আপনি বলেন। এই বিষয়টা, আপনার যে অবস্থানটা, সেটা খুব সংক্ষেপে যদি আমাদের বলেন।
না, এই বিষয়ে অবস্থান যেটা আমি বলি সেটা হচ্ছে যে আমাদের দেশে থেকে দু ধরনের মানুষ বিদেশে আছে। একটা হচ্ছে একেবারেই প্রায় নিরক্ষর শ্রমিক শ্রেণী, সারা পৃথিবীতে তারা ছড়িয়ে আছে। তারা আরবের মরুভূমিতে আগুনের নিচে, আগুনের মতো সূর্যের নিচে নিজেদের ঝলসে তারা অর্থ রোজগার করে। তাদের কাছে, মানে দেশের কাছে কিন্তু তাদের তেমন কোনো ঋণ নেই। কেমন, এরা একেবারেই সাধারণ, দেশের কাছ থেকে কিছু পায়নি, দেশও তাদের কিছু দেয়নি, কিন্তু তারা তাদের যা রোজগার সেটা ইচ্ছাতে হোক, অনিচ্ছাতে হোক, বাধ্য হয়ে হোক, সেটা সেই দেশেই পাঠায় এবং সেই টাকা দিয়ে বাংলাদেশ এখন শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়েছে। কিন্তু যারা পেশাদার, পেশাজীবী, কেমন, যাদের অনেক ঋণ আছে দেশের কাছে, কেমন, দরিদ্র মানুষের কাছে, তারা ঠিক দেশের জন্য ওইভাবে কিছু করে বলে আমার মনে হয় না। কম করে, করে, কিন্তু তার পরিমাণ কম। তা আমি মনে করি যে সেই পরিমাণটা বাড়া উচিত, কারণ তাদের ঋণ আছে, একটা দরিদ্র দেশ, একটা মাতৃভূমি এক সময়কার, সেই দেশের জন্য তাদের কিছু করণীয় আছে
নিশ্চয়ই।
হ্যাঁ, এবং আমি একটা প্রস্তাব করেছিলাম যে অন্তত তিন ভাগ তাদের আয় দেশে পাঠানো উচিত। এটা বাংলাদেশ সরকারকে পাঠানো উচিত না, মানে উচিত সেটা আমি বলছি না, এটা পাঠানো উচিত সে নিজেই ইনভেস্ট করুক, সে কোনো দাতব্য কোনো কিছুতে দিক, কিছু মানুষের উপকারে সেই টাকাটা দিক, বা যে কোনোভাবেই, এটা এটা তার তার নিজস্ব নিজস্ব ইচ্ছা। তো এটা আমার মনে হয় যে এটা উচিত, একটা মানুষ হিসেবে, একটা মর্যাদাবান মানুষ হিসেবে, যা যেখান থেকে সে পেয়েছে সেখানে কিছু তার ফেরত দেওয়া উচিত
নিশ্চয়ই। এবং বিশেষ করে বাংলাদেশে আমরা এত কম খরচে আমরা পড়ালেখা করেছি, যেটা অবিশ্বাস্য, এই দেশে বা ইউরোপে এত অল্প খরচে বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা ভাবা যায় না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমার মনে হয় যে বছরে আমরা যে বেতন দিতাম এখানে, সেটা হয়তো সারা বছরের বেতন, হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা বছরের বেতন হয়তো এখানকার $100 হবে না, মানে অবিশ্বাস্য আর কি। এখানে এক সেমিস্টারেই লক্ষ লক্ষ টাকা মানুষ দেয়, সেখানে আমরা যেই রকম অল্প খরচে আমরা দেশ থেকে শিক্ষিত হয়ে এসেছি, উচ্চশিক্ষিত, ব্যাচেলার্স মাস্টার্স করে এসেছি, এটা ভাবা যায় না।
হ্যাঁ, এটা তো ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু যদি ইঞ্জিনিয়ারিং ধরি, যদি ডাক্তারি ধরি, যেসব জায়গাতে, সেখানে কি পরিমাণ টাকা দেশ তাদের জন্য খরচ করেছে এবং কার টাকা সেগুলো, সেগুলো গরিব মানুষের টাকা অধিকাংশ জায়গাতে, এবং যে গরিব মানুষটার ছেলে বা মেয়ে ইউনিভার্সিটিতে হয়তো আসতেও পারেনি, কোনোদিন আসবেও না, তো সেইখানে তার কি বিবেক থাকা উচিত নয় যে আমিও কিছু এই ঋণ পরিশোধ করি, অন্তত আমি যেটুকু নিয়েছি সেটুকু ফেরত দিই? তা নাহলে তো সে ভিখিরি হয়ে গেল, তাই না? সে নিল কিন্তু দিল না। তো সেই জন্য আমি মনে করি যে বিদেশে যারা পেশাজীবী তাদের একটা সত্যিকার দায়িত্ব আছে, কারণ তাদের যে আয়, সেই আয়ের যদি তিন ভাগ আমাদের দেশ পায়, সেটা এই যে শ্রমিক, বিশাল শ্রমিক সম্প্রদায় দেশের বাইরে আছে, তাদের পাঠানো টাকার চাইতে হয়তো কম হবে না
নিশ্চয়ই।
কেমন, তো সেই জন্য এটা একটা ন্যায়ের প্রশ্ন, নীতির প্রশ্ন, মূল্যবোধের প্রশ্ন, ভালোবাসার প্রশ্ন, কেমন ঋণ শোধের প্রশ্ন, অন্তত আরও বেশি পাঠানো উচিত। আমি বলি যে এটা আরও অনেক বেশি হওয়া উচিত, না হোক কিছু হোক।
বাংলাদেশ নিয়ে আজকে বাংলাদেশ 1971 থেকে 2018, বাংলাদেশ নিয়ে আপনার আশাবাদ কতটা?
না, আমি মনে করি যে বাংলাদেশ একদিন অনেক বড় হবে, এবং আমি একটা জিনিস মনে করি যে বাংলাদেশ হয়তো একদিন আমেরিকার মতোই হবে। আমি কালকেও বোধ হয় না পরশু কার সঙ্গে কথা বলছিলাম যে একটা পুকুর, কেমন পুকুরের উপরের দিকটা সমতল, সেখানে যদি কোনো জায়গায় একটু গর্ত করে দেয় পানির মধ্যে, ওই গর্তটা থাকবে না, চারপাশের পানি এসে ওটাকে ঢেকে দেবে। আজকে পৃথিবী ধন সম্পদের দিকে এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবী, দেশ জাতি নির্বিশেষে সবাই, কেমন সবাই বিত্তশালী হচ্ছে, সম্পদশালী হচ্ছে। এরকম সময়ে বাংলাদেশ একা ওই গর্তের মতো পড়ে থাকবে এটা হবে না, কেমন এটা একটা সারা পৃথিবীর মধ্যে একটা সমতা যেরকম সেরকম। আর তাছাড়া ধন সম্পদের সঙ্গে আরও অনেক কিছু জড়িত থাকে, অনেক উন্নতি, অনেক বিকাশ, সেগুলোও হবে। আমি এবং বাঙালিদের মধ্যে অনেক মানুষ আছে যাদের মধ্যে অনেক শক্তি আছে, কেমন এবং মেধা আছে বাঙালিদের মধ্যে, কেমন এবং বাঙালিরা উদ্দেশ্যের জন্য জীবন দিতে পারে, যদি কেউ বড় উদ্দেশ্য তাদের সামনে এনে দাঁড় করাতে পারে। এরকম মানুষ যদি সমাজের মধ্যে, দেশের মধ্যে জন্ম নেয়, যারা একটা স্বপ্নের সামনে একটা জাতিকে দাঁড় করবে, এই জাতিকে দাঁড় করবে, আমি মনে করি যে ইতিমধ্যেই আমরা অনেক দূরে গিয়েছি। 71 সাল থেকে যদি সব ক্ষেত্রে ধরা যায়, আমরা মনে করছি যে কিছু হয়নি, হয়নি। এবং সবচেয়ে বেশি এইসব কথা বলছে যারা দেশকে সবচেয়ে বেশি লুণ্ঠন করেছে, যারা দস্যুতা চালিয়েছে সবচেয়ে বেশি, যারা অনৈতিক বিবেকহীন মানুষ, এই মানুষগুলো বেশি হতাশার কথা বলে। হ্যাঁ, যে সেই জন্যই তো আমেরিকায় একটা বাড়ি কিনে ফেললাম, কেমন এই দেশে কি থাকা যায়, কেমন কি দুঃখের থেকে আমাদের জন্ম, সেই কথা তো একটু ভাবতে হবে। তো যা হোক, আমি সব ক্ষেত্রে উন্নতি দেখছি, কেমন এখন একটা ন্যায়ের জায়গাতে, ন্যায়ের ভিত্তিটা যদি কোনো রকমভাবে আসে, এবং আসবেই, এটা না আসলে পরে যে বিত্ত সম্পদ আমাদের হচ্ছে সে বিত্তকেও রক্ষা করা যাবে না, এবং বিত্তশালীরাই, ওই অবৈধ লোকেরাই তাদের বিত্তকে সংহত করার জন্য, বিত্তকে রক্ষা করার জন্যই ন্যায়কে আনতে বাধ্য হবে। তো সুতরাং যদি ন্যায় আসে, আমি মনে করি যে আমাদের অনেক অনেক সম্ভাবনা আছে।
আমি যখন ঢাকা কলেজে পড়েছি, আমার বয়স যখন কম ছিল, তখনও আমরা আপনাকে রোল মডেল হিসেবে দেখতাম। আজকের তরুণ প্রজন্ম তারাও আপনাকে রোল মডেল হিসেবেই দেখে। আজকের তরুণ প্রজন্ম, আজকের বিশ্বের যে জটিলতা, সেই প্রেক্ষাপটে আজকের তরুণ প্রজন্মের জন্য, বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য, আপনার যদি খুব এক বা দুই বাক্যে একটা উপদেশ থাকে, সেটি কি?
উপদেশ আমার কিছু নেই, উপদেশ দিতে আমি পছন্দ করি না, কিন্তু একটা কথা যে যে প্রত্যেক যুগেরই নিজের শক্তি নিয়ে জন্মায়, প্রত্যেক প্রজন্মই শক্তি নিয়ে জন্মায়, বাঁচার, সংগ্রাম করার এবং জয়ী হওয়ার। আমরা অযথাই তাদের সম্বন্ধে হতাশাগ্রস্ত হই এবং ভাবি যে এরা কিছু পারবে না, করতে পারবে না, এবং আমাদের সমস্ত কিছু 14 পুরুষের সুরক্ষা আমাদের দিয়ে যেতে হবে। আমাদের ওসব ভাবার দরকার নেই। ওই প্রজন্ম, যে প্রজন্ম আসছে, আমাদের প্রজন্ম যেমন স্বাধীনতা এনেছিল, সামনের প্রজন্ম তেমনি এই দেশকে সমৃদ্ধ করবে, এই শক্তি তার আছে, এবং এটা আমাদের চিন্তার বিষয় না, কেমন আমাদের চিন্তার বিষয় তাদের সুযোগগুলো তৈরি করা, যে সুযোগগুলো আমরা ঠিক মতো তৈরি করিনি, কিন্তু করব।
স্যার, আপনি তো বিশ্ব সাহিত্য কেন্দ্রের বহুদিন ধরে বিশ্ব সাহিত্য কেন্দ্র চালাচ্ছেন, বিশ্ব সাহিত্য থেকে, সেটি রবীন্দ্রনাথ হতে পারে, শেক্সপিয়ার হতে পারে, একটি লাইন আপনার মনে হয় যেই লাইনটি আপনার সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে হয় মানব জাতির জন্যে, সেই লাইনটি কি হতে পারে?
এটা ঠিক ওইভাবে তো আমি কখনো মানব জাতির কথা ভেবে কবিতা পড়িনি, কারণ আমি মনে করি যে কবিতার কাজ হচ্ছে বা সব কিছুর কাজ হচ্ছে মানুষের উৎকর্ষ, এনরিচমেন্ট, মানুষের এনলাইটেনমেন্ট। এবং একবার যদি তার মধ্যে এনলাইটেনমেন্ট আসে তাহলে পরে সে যে কোনো ক্ষেত্রে বড় কিছু করবে। বড় মন যদি তৈরি হয়ে যায়, বড় স্বপ্ন যদি তৈরি হয়ে যায় তাহলে সে বড় কিছু করবে। অসংখ্য অসাধারণ কথা পৃথিবীতে আছে, এর কথার মধ্যে কোন কথা আমি বলবো, কোন কথার কথা আমি বলবো? আমার মনে হয় যে সব কথাই সুন্দর, শুধু যদি সেটাকে আমরা জীবনে কাজে আনতে পারি। খুব সামান্য কথাও অসাধারণ কোনো কিছুর স্ফুরণ ঘটিয়ে দেয়। কথা বড় হলো আমি ছোট তাতে কোনো লাভ নেই।
চমৎকার স্যার, আপনি আজকে আমাদের ওয়াশিংটন স্টুডিওতে এসেছেন, আমার কাছে এখনও মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখছি। খুব ভালো লাগছে স্যার, আপনি অনেক ভালো থাকুন, আপনার দীর্ঘায়ু কামনা করছি, এবং আজকে আমাদের এই স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তোমাকেও ধন্যবাদ।
আর এখন আপনাদের জিজ্ঞাসা আমাদের জবাব। মিতালি উপস্থাপন করছেন, রোকেয়া হায়দার, তাহেরা কিবরিয়া।
শ্রোতাবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মিতালি আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তাহলে শুরু করা যাক তাহেরা।
রোকেয়াপা, আমরা প্রায় শ্রোতাবন্ধুদের সঙ্গে কথা বলে থাকি, আমাদের পুরনো শ্রোতাদের সঙ্গে।
তো আজকে পশ্চিমবঙ্গ থেকে একজন আছেন,
আজকে আছেন সিদ্ধার্থ ভট্টাচার্য।
হ্যালো,
আমি সিদ্ধার্থ ভট্টাচার্য বলছি, পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে।
আচ্ছা, কেমন আছেন?
আমি ভালোই আছি, দেরিতে হলো, আপনাদের ঈদের শুভেচ্ছা জানাই।
ধন্যবাদ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ভাই, আপনি তো আমাদের অনুষ্ঠান শোনেন এবং অনেক সময় আমাদের শ্রোতা সম্মেলনে আপনার সাথে দেখা হয়েছে, তো আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানতে চাই।
অনুষ্ঠান তো অবশ্যই খুবই ভালো হচ্ছে। আগে আমরা শর্ট ওয়েভ ছিল, তারপরে মিডিয়াম ওয়েভ এলো, তারপরে আমরা এখন ফেসবুক লাইভ পাচ্ছি, খুব ভালো লাগছে। ভীষণ সুন্দর অনুষ্ঠান। আর কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে ভয়েস অফ আমেরিকার প্রতি একটা টান, সেই 1983 সাল থেকে যে ছোটবেলা থেকে যে টান, সেই টানের অনুরোধে পরিপ্রেক্ষিতে আমি সেই ভয়েস অফ আমেরিকা শুনে আসছি এত বছর ধরে।
35 বছর হয়ে গেল
আমি ভয়েস অফ আমেরিকা শুনি না। হ্যাঁ হ্যাঁ, কোনো একটা দিন নেই যেটা ভয়েস অফ আমেরিকা শুনি না। খুব ব্যস্ত না থাকলে, খুব ভয়েস অফ আমেরিকা ফেসবুক লাইভে থাকি না, এরকম হয় না সে জেনারেলি।
তো আপনি কি আমাদের ওয়েবসাইট দেখেন?
একদম, প্রত্যেকদিন ভিজিট করি।
আচ্ছা, আপনি শুধু বলুন যে আপনি তো ফেসবুক লাইভ দেখছেন, ওয়েবসাইট দেখছেন, সবই, কোনো বিশেষ অনুষ্ঠান আপনার ভালো লাগে এবং কোনো বিশেষ অনুষ্ঠানে কোনো ভুল ত্রুটি আছে যেটা আপনি উল্লেখ করতে চান?
না, ভুল ত্রুটি তেমন কিছু নেই, খুবই ভালো লাগে। কিন্তু ফেসবুক লাগে মাঝে মাঝে একটু সাউন্ডের একটু সমস্যা হচ্ছে, এটা একটা প্রবলেম। তাছাড়া আপনাদের মিডিয়াম ওয়েবের সম্প্রচারে এখন কালকে খুব ভালো পেয়েছি মিডিয়াম ওয়েবে। আমি ফেসবুক লাইভের সঙ্গে সঙ্গে আপনাদের মিডিয়ামে 1575 আমি ট্রাই করি প্রতিদিন, তো কালকে একটু ভালো ছিল, মানে রিসেপশনটা ভালো ছিল অন্যান্য দিনের তুলনায়।
তাহেরা, এটা ভালো লাগছে শুনে। সিদ্ধার্থ ভট্টাচার্য, যে আপনারা শুধুমাত্র ফেসবুকে শুনছেন তা নয়, আমাদের অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, এবং আপনি মিডিয়াম ওয়েভেও চেষ্টা করে যাচ্ছেন, এতে করে আমাদের অন্যান্য শ্রোতারা যারা রেডিও শুনতে ভালোবাসেন তাদের জন্য খুবই উপকার হবে এবং তারা জানতে পারবেন যে আমাদের অনুষ্ঠান মিডিয়াম ওয়েভেও শোনা যাচ্ছে।
আরেকটি কথা, যে নেটওয়ার্কের কোনো অসুবিধা থাকলে অনেক সময় যেমন আমরা দেখি যে আমাদের অনুষ্ঠান চলাকালে অনেক শ্রোতাই লেখেন যে শ্রবণমান ঠিক নয়, দুর্বল এবং শুনতে পাচ্ছেন না, আবার দেখা যায় যে অন্য কোনো এলাকা থেকে
একই সময়ে।
হ্যাঁ, আমাদের অনেক শ্রোতার সাথেই কথা হয়েছে, মিতালির আসরেও কথা হয়েছে, সেটাই অনেকে বলেন। অনেকে আবার মনে করেন যে কোনো অঞ্চলে একই কাছাকাছি জায়গায় কেউ হয়তো শুনতে পাচ্ছেন, কেউ শুনতে পাচ্ছেন না, তো এই সিগন্যাল পেতেও তো, নেটওয়ার্ক পেতেও তো অসুবিধা হয়।
আসলে ইন্টারনেট যাদের খুব স্ট্রং,
সিগন্যালটা যেটা ভালো পায়,
যেটাকে বলা হয়, সেটা যদি ভালো থাকে আমার মনে হয় যে আপনারা অনায়াসেই অনুষ্ঠান শুনতে পাবেন। আর আমাদের এখান থেকে কিন্তু আমরা যেহেতু ইন্টারনেট খুবই ভালো, ইন্টারনেট কানেকশন আমাদের এদিক থেকে আমরা দেখতে পাই যে
ভালোই যাচ্ছে, অনুষ্ঠানটি ভালো যাচ্ছে, ছবিও দেখা যাচ্ছে এবং শব্দও শোনা যাচ্ছে ভালো। তো সিদ্ধার্থ, সবশেষে আপনার কাছে প্রশ্ন করব যে এতদিন ধরে আপনি অনুষ্ঠান শুনছেন, 3 দশকেরও বেশি, তো এর মধ্যে কোন অনুষ্ঠান যেটা নিয়মিত আপনি শোনেন এবং ভালো লাগে?
সে তো মিতালি, এরপরে কোনো কথাই নয়। কারণ আগে আর একটা জিনিস দিদি, একটা জিনিস বলার কথা ছিল, আগে দুটো দুবারে হতো, শুক্রবার এবং রবিবার, এখন শনিবারে হচ্ছে। সুতরাং চেষ্টা করবেন যাতে আরো দুবার এবং বেশি স্লটে বেশি টাইম জুড়ে দেওয়া যায়।
তবে সিদ্ধার্থ একটি কথা বলি যে আজকাল শ্রোতাদের চিঠিপত্র আমরা তেমন পাই না, আর ইমেলে লেখেন অনেকে, হয়তো ফেসবুকে লিখছেন, তো সেইগুলো নিয়ে আগে তো প্রশ্ন থাকতো কোনো কোনো বিষয়ে, আমেরিকার অনেক কিছু জীবনধারার বিষয়ে জানতে চাইতেন, তো সেই ধরনের চিঠি পেলে আমরা অবশ্যই এটা দুদিন করার চেষ্টা করব।
তবে দিদি আমি আরেকটা অনুরোধ আমার রয়েছে, যেটা আগে একটা অনুষ্ঠান হতো পটোমেক থেকে পর্দা,
হ্যাঁ ম্যাগাজিন অনুষ্ঠান, অবশ্যই
ম্যাগাজিন অনুষ্ঠান, সেরকম অনুষ্ঠান কোনো অনুষ্ঠান যদি ফিরিয়ে আনা যায়, পুরনো স্মৃতি হিসাবে যদি কিছু পুরনো রেকর্ড যদি বাজানো যায়, নতুন ভাবে আবার যদি যারা যারা নতুন প্রজন্মের শ্রোতা রয়েছে তাদের কাছে যদি এরকম শোনানো যায়, আমার মনে হয় আর একটু ভালো হবে।
হ্যাঁ আমরা মাঝে মধ্যে সেটা চেষ্টা করব। না অবশ্যই ভালো, আপনার কাছে জানতে চেয়েছিলাম, কারণ পটোমেক থেকে পদ্মায় ম্যাগাজিন অনুষ্ঠানটি
না বললেই নয়, যেটা যেটা নাকি ভয়েস অফ আমেরিকা, বিশেষ করে আমাদের আপনাদের খেলাদেরও খেলার অনুষ্ঠান যেটা আহসানুল হক করছেন এবং দিলু খন্দকার কে যা করেছেন রিপোর্ট করেছেন,
বিশ্বকাপের উপরে ধন্যবাদ।
বিশেষ করে আপনিও ছিলেন, আপনিও বেশ কয়েকটা ফেসবুক লাইভে ছিলেন আমি দেখেছি,
সরকার
কবিরুদ্দিনকে জানিয়ে দেবো পটোমেক থেকে পদ্মা অনুষ্ঠানটি ম্যাগাজিন অনুষ্ঠান উনি পরিচালনা করতেন।
সরকার ভাইয়ের তো তুলনা নেই, আমি তো আমি ফ্যান, আমি কি বলবো উনার, আমি কি বলবো উনার বাচন ভঙ্গি, উনার সংবাদ পাঠ,
অনেক অনেক ধন্যবাদ আপনার এই মন্তব্য, অবশ্যই উনাকে জানিয়ে দেব। আর আজকে আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আমরা আজকে আজকের আলোচনা এখানেই শেষ করি। তো ধন্যবাদ ভাই আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য,
অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
এরপরের চিঠি, একটি ইমেল লিখেছেন এইচ এম তারেক, প্রেসিডেন্ট উৎস ডিএক্স কর্নার, আলী সাহার্দি, মদনগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে লিখেছেন। আষাঢ়ের কদম ফুলের দৃষ্টিনন্দন প্রীতি নিন, ভালো থাকার কামনা প্রতীক্ষণের, এদিকে আমরাও ভালো আছি। প্রতিদিন রাত ১০টায় ভিওএ বাংলা অনুষ্ঠান শোনা আমার নিত্যদিনের অভ্যেস, কারণ ভিওএ বাংলা অনুষ্ঠান আমার প্রথম ভালোবাসা, প্রথম ভালো লাগা।
খুবই ভালো লেগেছে আপনার মন্তব্যের জন্য তারেক, অনেক অনেক ধন্যবাদ। কারণ আমরা আশা করি যে শ্রোতারা পছন্দ করবেন এবং তাদের মন্তব্য পাঠাবেন, আর আপনাদের ভালো লাগলে আমাদের সব পরিবেশনার সব কিছু যা আমরা অনুষ্ঠান তৈরি করি সাজাই প্রতিদিন,
আমাদের অনুষ্ঠান করার সার্থকতা
সেটাই।
এরপরের চিঠি, আরেকটি ইমেল লিখেছেন গাজী মমিনউদ্দিন, ডেস্টিনি ওয়ার্ল্ড রেডিও ক্লাব, কাটিয়া মন্দির রোড, সাতক্ষীরা থেকে লিখেছেন। ফিরোজ দেওয়ান আর নেই, বেতার জগতের জনপ্রিয় মুখ আর সৃজনশীল লেখার এক অগ্রসর মানুষ লক্ষ্মীপুরের ফিরোজ ভাই গত ১২ জুলাই চলে গেলেন না ফেরার দেশে। দেশি বিদেশি বেতারের আন্তরিক এই শ্রোতার জন্য ভীষণ খারাপ লাগছে, কিন্তু নিয়তির কাছে আমরা বাধা, তাই তার জন্য শান্তি কামনা করছি আর পরিবার পরিজনের প্রতি সমবেদনা, আমাদের ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।
ভাই গাজী মমিনউদ্দিন, আপনার সাথেও আমরা ফিরোজ ভাইয়ের পরিবারের প্রতি সমবেদনা, সহানুভূতি জানাচ্ছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। সত্যি আমাদের একজন এই ধরনের শ্রোতা চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। চিঠি লিখে আমাদের জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এরপরের চিঠি, আরেকটি ইমেল লিখেছেন মিজানুর রহমান, গ্রাম ও ডাক, মহিষপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে। চমৎকার একটি আমাদের শ্রবণ মানের রিপোর্ট পাঠিয়েছেন,
শুনে তিনি পাঠাচ্ছেন ভয়েস অফ আমেরিকা রিসেপশন লগ। আপনি বিস্তারিত জানিয়েছেন, আপনি সূচনা সমাজ কল্যাণ সংঘ তার প্রেসিডেন্ট, তো আপনি যে লিখেছেন এগুলো যে কোন অনুষ্ঠান কেমনভাবে শুনতে পেলেন, কোনটা ভালো ছিল, কখন কতটুকু মানে দুর্বল শোনা গেছে, যাই হোক আপনি বিস্তারিত জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বিশ্লেষণের জন্য আপনাকে ধন্যবাদ, আপনি নিশ্চয় ধৈর্য ধরে বসে শুনেছেন এবং তারপরে অনুষ্ঠান মান কেমন ছিল, মানে শ্রবণ মান কেমন ছিল সেটা বিস্তারিত জানিয়েছেন। এটা আমাদের অনেক কাজে লাগবে, আমরা এটা নিয়ে পরে আরও বিস্তারিত আলোচনা করব। এই তথ্য জানানোর জন্য
চমৎকার গ্রাফিক করে পাঠিয়েছেন,
মিজান রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে হাতে খুব একটা সময় নেই,
রোকেয়াপা আজকে চিঠির উত্তর নয়, ফেসবুকের দিকে একটু তাকাতে চাচ্ছি। আমাদের ফেসবুকের শ্রোতারা আমাদের কাছে নিয়মিতভাবে আমাদের ফেসবুক দেখছেন এবং নিয়মিতভাবে মন্তব্য লিখছেন। তো নতুন যেই বন্ধুদের দেখতে পাচ্ছি, আব্দুল মান্নান, আতুল হাজং, সুরাইয়া বেগম, মাহবুবুর রহমান, মোহাম্মদ হোসেন রাকিব, হুসাইন আহমেদ, দিলরুবা আক্তারুন্নাহার, রোজি, ফকির শাহ আলম, আশরাফ মির্জা, নুরুদ্দিন, মোহাম্মদ হাবিব এবং আরো অনেকে, সেই সঙ্গে জুলি লিখেছেন। জুলি, আপনার লাস্ট নেম
বা শেষ নামটা যেটা আমরা নিয়ে একটু আগে আলোচনা করছিলাম, তাহারা আলিন সুনুরিন। তো এখন আমি জানি না যেটা আলিম হবে নাকি আমরা ঠিক উচ্চারণ করলাম কিনা। জুলি আলিন সুনুরিন আপনি ইংরেজিতে লিখেছেন, তো আপনি যদি বাংলায় এটা বিস্তারিত ভালোভাবে লেখেন তাহলে আমাদের সুবিধা হবে। যাই হোক, আপনিও ফেসবুকে আমাদের অনুষ্ঠান দেখছেন, ভালো লাগছে, বেশ কয়েকবার আপনি মন্তব্য করেছেন, তো সবাইকে এই চিঠি লেখার জন্য
কজনকে আজকে দেখছি যে নতুন বন্ধু আমাদের, এবং আপনারা আমাদের কাছে লিখুন, মন্তব্য করুন, ভালো খারাপ সবকিছুই আমরা জানতে চাই। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে,
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মিতালি রাষ্ট্র আজকে এখানেই শেষ করতে হয়।
শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
অনুষ্ঠানের এই পর্বে রয়েছে এখন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে 2016 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সম্পর্কে তিনি রুশ প্রেসিডেন্টের কাছে দৃঢ়ভাবে প্রশ্ন রাখবেন। এই হস্তক্ষেপের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে ফেডারেল তদন্ত চলছে, যাকে ট্রাম্প অবশ্য ছিদ্রান্বেষণ বলে অভিহিত করেছেন। গতকাল ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে সঙ্গে বৈঠকের পর ব্রিটেনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি মনে করছেন যে এ ঘটনা তাঁর দেশের ক্ষতি করছে, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কেরও ক্ষতি করছে। তিনি আশা করেন যে পুতিনের সঙ্গে তাঁর বৈঠক দুদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন সুযোগ এনে দেবে। আজ মোগাদিসুতে সোমালিয়ার প্রেসিডেন্ট ভবনের সামনে দুটি হামলায় পাঁচজন হামলাকারী সহ অন্তত ছজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, দ্রুত বেগে আসা একটি গাড়ি পিস গার্ডেন নামে একটি উদ্যানের তল্লাশি চৌকির কাছে বিস্ফোরিত হয় এবং তার পরপরই বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রচণ্ড বন্দুকযুদ্ধ শুরু হয়ে যায়। খবরে বলা হচ্ছে, নিরাপত্তা বাহিনী বন্দুকধারীদের মোকাবিলা করে এবং ওই তল্লাশি চৌকির হামলা প্রতিহত করে। প্রাথমিক খবরে বলা হয়েছে, একজন সরকারি সৈন্য এবং পাঁচজন হামলাকারী ওই আক্রমণে নিহত হয়। ভারতীয় জনতা পার্টি বিজেপি কৃষক ও যুবকদের পর পশ্চিমবঙ্গের তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী, আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিয়ে সমাবেশ করবে বলে জানিয়েছে। এরই উপর রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
সবকটি ক্ষেত্রে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের বঞ্চনা নিয়ে সরবভাবে ভারতীয় জনতা পার্টি এবং প্রতিটি প্রকাশ্য সমাবেশে পশ্চিমবঙ্গের হাজির থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সংশ্লিষ্ট দলীয় সূত্রের খবর, আগামী 2019 সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যে রাজ্যে দলের ভোট ব্যাংক সুরক্ষিত করার উদ্দেশ্যেই এই কৌশল নিয়েছে বিজেপি। আর সেই কারণেই তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং আদিবাসীদের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়কে রাজ্যের বঞ্চনা করার অভিযোগ তুলে সোচ্চার হতে চাইছে তারা, যাকে কার্যত নজিরবিহীন বলছে রাজনৈতিক মহল। উল্লেখ করা যেতে পারে, আগামী 16 জুলাই রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় কৃষকদের নিয়ে প্রকাশ্য সমাবেশ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে আগামী 3 আগস্ট কলকাতায় দলের যুব সংগঠনের এক সমাবেশে অংশ নেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, যা ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ইরানে ভিন্ন মতাবলম্বী একজন নারী, যাকে জামিনে সম্প্রতি মুক্তি দেওয়া হয়, তার কৌঁসুলি বলছেন যে গত সপ্তাহ থেকে ওই নারী নিখোঁজ রয়েছেন এবং তাকে হত্যা করা হতে পারে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এই অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারে সেলিম হোসেন সহায়তা করলেন, আর প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন বিল এন্দ্রাদে। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.